to the rest of the world. And that's something I'll be focused on when I travel to Asia next week.
তবে গোড়াতেই যথারীতি বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলছেন যে ইউক্রেন পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্র ও রাশিয়া তথ্য বিনিময়ে রাজি হয়েছে। বেজিংয়ে এপেকের জন্য আগত সাংবাদিকদের আজ কেরি বলেন যে ইউক্রেনে ঠিক কী ঘটছে সে বিষয়ে কোনো কোনো তথ্য সম্পর্কে দ্বিমত থাকা সত্ত্বেও ওয়াশিংটন এবং মস্কো বিষয়টির উপর কিছু তথ্য বিনিময় করবে। রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী কেরি বলেন যে মস্কো ইউক্রেনে কী করছে তাই নির্ধারণ করবে সুদূর ভবিষ্যতে কী হবে। তিনি এরকম ইচ্ছেও প্রকাশ করেন যে কিয়েভ সরকার এবং রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে স্বাক্ষরিত চুক্তি টেকসই হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গি লেভরভের সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠকের পর কেরি এই মন্তব্য করেন। তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনে তাঁর দেশের সামরিক সম্পৃক্তির ব্যাপারে সংবাদদাতাদের প্রশ্ন এড়িয়ে যান। গত দুবছরের মধ্যে এই প্রথমবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী বেজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এরই মধ্যে দুদেশের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জাপানি পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা বা এপেক সম্মেলনের অবকাশে দুদেশের শীর্ষ নেতাদের পার্শ্ব বৈঠকের সম্ভাবনা নিয়ে প্রাথমিক কাজ সম্পন্ন করেন। বেজিংয়ে এপেক সম্মেলন শুরু হচ্ছে সোমবার থেকে। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বলছেন যে তারা আশা করছেন যে জাপানি পক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবেন, বিশ্বস্ততার সঙ্গে বাস্তবায়িত করবেন, যাতে করে দুজন নেতার বৈঠকের জন্য তারা একটি প্রয়োজনীয় অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারেন। ওদিকে বেজিংয়েই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন যে তিনি দুটি দেশের মধ্যে উত্তেজনা হ্রাসকে স্বাগত জানাচ্ছেন। তিনি বলেন যে এই চুক্তি শেষ নয়, কেবল শুরু। এটি হচ্ছে সেই সব পদক্ষেপের রূপরেখা যা উত্তেজনা হ্রাসের দিক নির্দেশনা দিতে পারে। তিনি এই প্রাথমিক প্রচেষ্টাকে স্বাগত জানান যা ওই অঞ্চলে সংঘাত কিংবা উত্তেজনা হ্রাসের সহায়ক হতে পারে। বাংলাদেশে 1971 সালে যুদ্ধ অপরাধ সংগঠনের দায়ে দণ্ডিত আসামি জামাত নেতা মোহাম্মদ কামরুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন নিয়ে ইতিপূর্বে নানান কথা বলা হলেও আজ আইনমন্ত্রী বলেছেন রায় বাস্তবায়ন করতে গেলে রায়ের সংক্ষিপ্ত কপি কারাগারে না পৌঁছানো পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। রিপোর্টটি পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামাত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কবে কার্যকর হবে তা নিয়ে আইনমন্ত্রী শনিবার দুপুর এবং এর আগে যে বক্তব্য দিয়েছিলেন তাতে বলা হয়েছিল রায় ঘোষণার পরে সে সম্পর্কে মৌখিকভাবে জানালেই রায় বাস্তবায়ন করা যাবে। আপিল বিভাগের চূড়ান্ত রায় ঘোষিত হয় 3 নভেম্বর এবং 5 নভেম্বর এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী জেল কর্তৃপক্ষকে রায় বাস্তবায়নের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছিলেন বলে জানিয়েছেন। ওই হিসেবে রোববারই 7 দিন সময় শেষ হওয়ার কথা। শনিবার সন্ধ্যায় আইনমন্ত্রী বলেছেন মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড সম্পর্কিত আপিল বিভাগের সংক্ষিপ্ত আদেশের অনুলিপি কারাগারে পৌঁছানোর আগ পর্যন্ত তার মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না।
এই রায় কার্যকর করার জন্য একটা শর্ট অর্ডার প্রয়োজন হবে।
আইনমন্ত্রী আরো জানান প্রেসিডেন্টের কাছে অনুকম্পা প্রার্থনার জন্য কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মোহাম্মদ কামারুজ্জামানের কাছে জানতে চাননি। উল্লেখ্য আনুষ্ঠানিকভাবে রায় জানার পর এজন্য 7 দিন সময় দেওয়ার বিধান রয়েছে। আমির খসরু,
ঢাকা থেকে। আমির খসরু আরেকটি টেলিফোন বার্তায় জানিয়েছেন যে অনুমতি না পাওয়ায় সমাবেশ করতে পারেনি বিরোধী দল বিএনপি, আর এর প্রতিবাদে রোববার বিক্ষোভ কর্মসূচি দিয়েছে দলটি।
বিজেপি দল বিএনপিকে রাজধানী ঢাকায় সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। শনিবার বিকেলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি এবং সে অনুযায়ী পুলিশের কাছে আগেই লিখিত আবেদন করা হয়েছিল বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, কিন্তু পুলিশ কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। এর প্রতিবাদে বিএনপি রোববার ঢাকায় এবং দেশের সব জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ওই কর্মসূচি ঘোষণা করে বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে ন্যূনতম যে সুযোগ তাও দেওয়া হচ্ছে না, দেশ আর পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে।
তারা এখন জনসভা করতে দেয় না,
মির্জা ফখরুল অভিযোগ করেন যে সরকারি দলকে সমাবেশের সুযোগ দেওয়া হলেও বিরোধী দলকে তা না দেওয়ার দ্বৈত নীতি বর্তমানে চলছে এই দেশে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
চট্টগ্রামে 7 জন শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনায় শ্রমিক ধর্মঘটে চট্টগ্রাম বন্দর অচল হয়ে পড়েছে বলে জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
7 জন শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনায় চট্টগ্রাম বন্দর অচল হয়ে পড়েছে। লাইটারের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম জানিয়েছেন, নিখোঁজ হওয়া শ্রমিক উদ্ধার না পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলতে থাকবে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে MV কর্ণফুলি 5 নামের একটি লাইটারের জাহাজ শুক্রবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুর বাগাবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়। সার বোঝাই এই জাহাজটি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার বাত্তিরখাল নামক স্থানে বসলে একদল সংঘবদ্ধ ডাকাত জাহাজটি গতিরোধ করে অস্ত্রমুখে পুরো জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। টাকা পয়সা ও মালামাল লুট করে এক পর্যায়ে তারা 7 জন শ্রমিককে ধরে নিয়ে যায়। শনিবার সকালে খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা ধর্মঘট শুরু করে। এর ফলে সব ধরনের জাহাজ থেকে পণ্য ওঠানামা বন্ধ হয়ে যায়। নবী আলম বলছেন, এ ধরনের ঘটনা নতুন নয়, এর আগেও ঘটেছে, কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
কলকাতায় এক সংবাদ সম্মেলন করে জামিয়াতে উলামায়ে হিন্দের রাজ্য সম্পাদক সিদ্দিকুল্লাহ চৌধুরী জানিয়েছেন, পশ্চিমবঙ্গে সংখ্যালঘু উন্নয়নে কোনো কাজ করেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
পরিবর্তনের জমানায় রাজ্যে মুসলমানদের জন্য কোনো কাজ হয়নি। সংখ্যালঘুদের উন্নয়নের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার যত প্রচার করেছে, বাস্তবে তার শিকিভাগও কাজ কার্যকর হয়নি। গ্রাম বাংলার মানুষকে এই সরকার ব্যবহার করেছে, আর সেই কারণেই রাজ্যবাসী বিকল্প পথ খুঁজতে শুরু করেছে। কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের সংখ্যালঘু মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘুরিয়ে এই ভাষাতেই আক্রমণ করলেন জমিয়াতে উলেমায়ে হিন্দের রাজ্য সম্পাদক সিদ্দিকুল্লাহ চৌধুরী। অন্যদিকে রাজ্যে সাম্প্রতিক বর্ধমান কাণ্ডে মাদ্রাসাগুলিকে কালিমালিপ্ত করার প্রতিবাদে এবং জাতীয় সংহতি সুদৃঢ়করণ সহ একাধিক দাবিতে আগামী 29 নভেম্বর ব্রিগেডে মহাসমাবেশের ডাক দিয়েছে জমিয়াতে উলেমায়ে হিন্দ। সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথায়, এই প্রথম কোন মুসলিম সংগঠন ব্রিগেডে কর্মসূচি গ্রহণ করল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকেই পরমাশিস ঘোষ রায় আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন, রাজ্য প্রশাসন থেকে প্রাপ্ত খবরে জানা গিয়েছে কলকাতা থেকে পাকড়াও করা ইন্ডিয়ান মুজাহিদিন সদস্য জাহিদ হোসেনকে জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছেন দেশে নাশকতার চেষ্টায় রয়েছে ইন্ডিয়ান মুজাহিদিনের 6 জন জঙ্গি সদস্য।
নতুন করে দেশে নাশকতার চেষ্টায় রয়েছেন ইন্ডিয়ান মুজাহিদিনের দ্বিতীয় সারির 6 জঙ্গি নেতা। তাদের মধ্যে 3 জন ইয়াসিন ভাটকালের সঙ্গে পালিয়ে গিয়েছিল পাকিস্তানে, বাকি 3 জন পাকিস্তানের বাসিন্দা বলে সন্দেহ গোয়েন্দাদের। গোয়েন্দাদের মতে পাকিস্তান ও নেপালে বসে তারা মনিটরিং করেছে দেশের বেশ কিছু নাশকতা। ইন্ডিয়ান মুজাহিদিনের শীর্ষস্থানীয় নেতা ইকবাল ভাটকাল ও রিয়াজ ভাটকালের নির্দেশে চলছে তাদের বিশেষ প্রশিক্ষণও। কলকাতা থেকে জঙ্গি নেতা জাহিদ হোসেনের সঙ্গে ওই যুবকদের যোগাযোগ হয়েছিল কিনা তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। করাচিতে জাহিদ হোসেনের একটি ডেরার খবরও পেয়েছেন গোয়েন্দারা। গোয়েন্দাদের কাছে খবর, ইন্ডিয়ান মুজাহিদিনের সদস্য রিয়াজ ভাটকাল ও ইকবাল ভাটকাল নির্ভর করে রয়েছে মির্জা সাদা বেগ, শাহনাজ আলম, মোহাম্মদ সাজিদ, আলম বেগ আফ্রিদি, সুলতান আরমার ও সাফি আরমারের উপর দেশের নতুন করে নাশকতার জন্য। তাদের মধ্যে প্রথম 3 জনই ইন্ডিয়ান মুজাহিদিনের আজমগড় মডিউলের সদস্য হয়েছেন। পরমাশিস খোসায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইসলামিক স্টেটের জঙ্গিদের মোকাবিলার অংশ হিসেবে ইরাকে আরও 1500 সৈন্য মোতায়েনের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে অনুমতি দিচ্ছেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন যে সৈন্যরা যোদ্ধা ভূমিকা পালন করবে না, তারা বরঞ্চ ইরাকি ও কুর্দি সৈন্যদের IS জঙ্গিদের বিরুদ্ধে লড়তে তাদের প্রশিক্ষণে পরামর্শ দেবে। প্রেসিডেন্ট ওবামার এই অভিযানের অর্থায়নের জন্য কংগ্রেসের কাছে আরও $560 কোটি বরাদ্দ চাইবেন। শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা বলছেন যে এই অর্থের মধ্যে রয়েছে ইরাকে প্রশিক্ষণ প্রচেষ্টাকে সহায়তা প্রদানের জন্য $160 কোটি। বিশ্ব সংবাদ এখনকার মতো